বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 28 ডিসেম্বর, 13 পৌষ এবং ফার্সি 7 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় চলমান আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর কর্পোরেশনের 39তম মেয়র হিসেবে শপথ নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ধর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বলেছেন প্রধান আলোচক। ইউক্রেন ইস্যু নিয়ে বড় সংঘাতের হুঁশিয়ারি, রুশ সীমান্তের দিকে ন্যাটো সেনাদের উপস্থিতি না বাড়ানোর আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে, মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর কর্পোরেশনের 39তম মেয়র হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের উপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। তিনি গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের 8ম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, এবারের বৈঠকে অন্য পক্ষগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান কর্মকর্তা এনরিক মোরা একথা স্বীকার করেছেন যে 7ম দফা বৈঠকে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আরও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি অবকাঠামো তৈরি হয়েছে। বাকেরিকানি বলেন, ইরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ সংক্রান্ত যে দুটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা নিয়ে মঙ্গলবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা। এদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী এনরিক মোরা বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা সংলাপে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব দেখালে কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, শত্রুরা যেন ইরানের শক্তি পরীক্ষা করার চেষ্টা না করে। ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যে মূল্য দিতে হবে শত্রুরা তা বহন করতে পারবে না। তিনি আজ আরও বলেন, শত্রুরা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদেরকে সঠিক সময় এবং উপযুক্ত স্থানে সুচিন্তিত জবাবের মুখে পড়তে হবে। শত্রুদের জানা উচিত আমরা সবসময় তাদেরকে পর্যবেক্ষণ করছি, আমরা প্রস্তুত এবং এটি নিশ্চিত যে তারা যে লক্ষ্য অর্জন করতে চায় তার তুলনায় তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। জেনারেল রাশিদ বলেন, শত্রুদের এটা বিশ্বাস করা উচিত যে ইরানের সামরিক শক্তি শত্রুদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান এবং মার্কিন নেতৃত্বাধীন মিত্রদের মধ্যে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে, তখন জেনারেল রাশিদ এই বক্তব্য দিলেন। পর্যবেক্ষকরা বলছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চলা পরমাণু আলোচনা বানচাল করতে চাইছে ইসরায়েল। রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বিশাল সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় তিনি পূর্ব অভিমুখে অর্থাৎ রাশিয়ার দিকে ন্যাটো বাহিনীর বিস্তৃতি না ঘটানোর জন্য পশ্চিমা সামরিক জোটকে হুঁশিয়ার করে দিয়েছেন। মস্কোয় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত এবং সামরিক অ্যাটাশেদের উদ্দেশ্যে দেয়া এক ব্রিফিংয়ে গতকাল তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আলেকজান্ডার ফোমিন সুস্পষ্ট করে বলেন, রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো জোট উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে যা থেকে বড় রকমের সামরিক সংঘাত শুরু হতে পারে। রাশিয়ার এই কর্মকর্তা আরও বলেন, ন্যাটো জোট রুশ সীমান্তে যে সামরিক বাহিনী মোতায়েন করেছে তা মূলত মস্কোর সঙ্গে বড় রকমের সংঘাতের প্রস্তুতি হিসেবে করা হয়েছে। তারা প্রতিবছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সম্ভাব্য চিত্রকল্প তুলে ধরে 30টি সামরিক মহড়া চালায়। আলেকজান্ডার ফোমিন বলেন, সম্প্রতি ন্যাটো জোট সরাসরি কিছু উস্কানিমূলক তৎপরতায় জড়িত রয়েছে যা সশস্ত্র সংঘাতের উচ্চ ঝুঁকি সৃষ্টি করেছে। এ সময় তিনি গত মে এবং জুন মাসে ইউক্রেন সীমান্তে অনুষ্ঠিত সামরিক মহড়ার কথা উল্লেখ করে বলেন, এসব মহড়ায় আমেরিকা ও ইউরোপের 40,000 সেনা অংশ নিয়েছিল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইয়েমেনে সৌদি বিরোধী লড়াইয়ে যুক্ত রয়েছে বলে রিয়াদ যে অভিযোগ করেছে তা উড়িয়ে দিয়েছে প্রতিরোধকামী এই সংগঠনটি। গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইয়েমেন লড়াইয়ে হিজবুল্লাহর জড়িত থাকার ব্যাপারে সৌদি আরব যে কথিত প্রমাণ তুলে ধরেছে তা গুরুত্বহীন এবং হাস্যকর। এই অভিযোগের কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। এর একদিন আগে সৌদি আরব দাবি করেছিল, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে সামরিকীকরণের প্রচেষ্টায় জড়িত রয়েছে হিজবুল্লাহ। সৌদি আরব অভিমুখে ইয়েমেন থেকে যে সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে তার কেন্দ্রে পরিণত করা হয়েছে এই বিমানবন্দরকে। ইয়েমেনের রাজধানী লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সাম্প্রতিক দিনগুলোতে হামলা জোরদার করেছে। তাদের হামলা থেকে হাসপাতাল এবং মেডিকেল সেন্টারগুলো বাদ যাচ্ছে না। এই নিয়ে যখন মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে সমালোচনা উঠেছে তখন সৌদি আরব হিজবুল্লাহকে জড়িয়ে এই বক্তব্য দিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন আশরাফুর রহমান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার যে আবেদন করেছেন তা আইনগত কিনা তা জানার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেখানে আইনমন্ত্রী একটা মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি। যদি আমরা প্রয়োজন মনে করি আরও ঊর্ধ্বতন জায়গায় পাঠিয়ে তাদের পরামর্শ নেব। এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, এটা নিয়ে আমাদের আরও কথা বলতে হবে। তিনি বলেন, আইনমন্ত্রী যেভাবে লিখেছেন সেখানে বলা হয়েছে আইনগত কোনো সুযোগ নেই, কাজেই আমাদের অবস্থান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা এখন বসে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে মনে করছেন তার চিকিৎসকেরা। তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কখনো ভালো আবার কখনো খারাপ। শারীরিক অসুস্থতার পাশাপাশি দিন দিন তার স্বাস্থ্যহানি ঘটার বিষয়টি নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশান্বিত হওয়ার মতো উন্নতি হয়নি, তাই তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা যাচ্ছে না। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বলছিলেন আমাদের প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে তাদের কাছ থেকে আইনের শাসন, গণতন্ত্রের সবক শুনতে হয় এটি আমার কাছে অবাক লাগে। আজ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশ করা মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, কেন আমি জানি না। তারা নাকি বিশ্বের সব থেকে গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা বলেন, আমেরিকার মতো জায়গা যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপর যখন এই বিচার হল তখন সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর কর্পোরেশনের 39তম মেয়র হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আজ শপথ নেন। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতা পৌর কর্পোরেশনের 39তম মেয়র হলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ মঙ্গলবার তাকে শপথ বাক্য পাঠ করান রাম পিয়ারি রাম। আজ শপথ বাক্য পাঠ করার পর ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন, সেজন্য টিম পৌরসভার কাছে একটাই উদ্দেশ্য থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করা। মানুষকে এমন পরিষেবা দিতে হবে যাতে মানুষ বলেন যে এই বোর্ড শ্রেষ্ঠ। তিনি আরও বলেন, আমরা প্রশাসনিক পদে আছি কিন্তু আমরা সবাই সেবক, আর আমি প্রধান সেবক। এ নিয়ে দ্বিতীয়বারের জন্য কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র হলেন ফিরহাদ হাকিম। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম আজ বলেন, দ্বিতীয়বার মেয়র হিসেবে ফিরহাদ হাকিম যেখানে শপথ নেন, এক সময় সেখানে বক্তব্য রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধান রায়ের মতো ঐতিহাসিক ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম আজ বলেন,
আমার চেয়ারের উপরে ওদের ছবি, ওনারা আমার দিকে তাকিয়ে আছেন, লক্ষ্য করছেন, যে প্রত্যাশা নিয়ে ওরা কাজ করে সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারছি কিনা, তাই ওদের যোগ্য কোনোদিন হতে পারবো না। যদি আমার ওদের নখের যোগ্য কোনোদিন হতে পারি, আমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে,
বলছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও দেশটির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করবে পাকিস্তান। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তালেবান ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ করবে না ইসলামাবাদ। তিনি বলেন, দুদেশের মধ্যকার ডুরান্ড লাইন বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শেষ করা হবে। 1893 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সঙ্গে আফগান সরকারের স্বাক্ষরিত ডুরান্ড চুক্তি অনুযায়ী এই দুই দেশের মধ্যে যে লাইন টানা হয়েছিল সেটি ডুরান্ড লাইন নামে পরিচিত। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এই লাইন অবস্থিত, যদিও এটি আন্তর্জাতিক সীমান্ত হিসেবে চিহ্নিত নয়। পাকিস্তান এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে চিহ্নিত করে সেখানে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করলেও আফগানিস্তানের কোন সরকার গত 100 বছরের বেশি সময় ধরে এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি, কারণ ওই লাইনের মাধ্যমে পশতুন জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং কাবুল মনে করে ডুরান্ড লাইন টানার ফলে 103 বর্গ কিলোমিটার ভূমি আফগানিস্তানের হাতছাড়া হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সেই হামলা প্রতিহত করেছে। লাতাকিয়া হচ্ছে সিরিয়ায় সবচেয়ে বড় বন্দর নগরী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। ইরানের প্রেস টিভি জানিয়েছে, এই হামলায় সিরিয়ার পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়, তবে সানা জানিয়েছে লাতাকিয়া বন্দরে থাকা বেশ কিছু সংখ্যক কন্টেইনারে আগুন ধরে যায়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে 4+1 গ্রুপের সঙ্গে ইরানের অষ্টম দফা পরমাণু আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনা।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে 4+1 গ্রুপের সঙ্গে ইরানের অষ্টম দফা পরমাণু আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান কর্মকর্তা এনরিক মোরা বৈঠকে উপস্থিত ছিলেন। পরমাণু সমঝোতা বিষয়ক এ যৌথ কমিশনের বৈঠকে উপস্থিত সব দেশের প্রতিনিধিরা আগের 7 দফা আলোচনাকে সফল হিসেবে অভিহিত করে বলেছেন, এই ইতিবাচক পরিবেশ সংলাপকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। গতকাল যৌথ কমিশনের বৈঠক শেষে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ নতুন এই আলোচনাকে বাস্তব ফলাফল কেন্দ্রিক হিসেবে অভিহিত করে বলেছেন, বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা আরও বেশি আন্তরিকতার সাথে একটি খসড়া নীতিমালা তৈরির চেষ্টা করছে যাতে দ্রুততম সময়ে নতুন করে সমঝোতায় পৌঁছানো যায়। পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী এনরিক মোরা সোমবারের বৈঠক শেষে বলেছেন, সংলাপে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা সংলাপে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব দেখালে কয়েক মাসের প্রয়োজন হবে না, বরং কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। এর আগে অনুষ্ঠিত আলোচনার 3 মাস পর ইরান এবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব নিয়ে ভিয়েনা আলোচনায় যোগ দিয়েছে, যাতে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করতে পারে। দায়িত্বশীল দেশ হিসেবে ইরান জানিয়েছে, আমেরিকা অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপের 3টি দেশও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পদক্ষেপই নেয়নি। এ অবস্থায় ইরানের স্পষ্ট বক্তব্য হচ্ছে, অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আমেরিকা সত্যিই নিষেধাজ্ঞা তুলে নিল কিনা তা যাচাই বাছাই করেই ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। যাই হোক, ভিয়েনা বৈঠকে প্রতিনিধিরা এটা মেনে নিয়েছেন যে ইরানের পক্ষ থেকে উত্থাপিত 2টি প্রস্তাব অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
আ আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, গণতন্ত্র ও সংবিধানকে উপেক্ষা করে স্বৈরাচার চালানো হচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, গণতন্ত্র ও সংবিধানকে উপেক্ষা করে স্বৈরাচার চালানো হচ্ছে। এমন সময়ে কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না। কংগ্রেসের 137তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি ওই মন্তব্য করেন।
দেশ কা আম নাগরিক অসুরক্ষিত আর ভয়ভীত মহসুস কর রহা, লোকতন্ত্র আর সংবিধান কো দরকিনার কর তানাশাহি চলাই যা রহি। এসে ওয়াক্ত মে কংগ্রেস চুপ নহি রহ সকতি।
সোনিয়া গান্ধী বলেন, দেশের সাধারণ মানুষ অসুরক্ষিত ও ভয়ভীতি অনুভব করছেন। তিনি বলেন, কংগ্রেস শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, একটি আন্দোলনের নামও। আমরা সকলে জানি যে কোন পরিস্থিতিতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও দলের নেতারা লড়াই করেছিলেন। সোনিয়া গান্ধী বলেন, অনেকে কারাগারে কঠোর নির্যাতনের মুখোমুখি হয়েছেন এবং অনেকে তাদের জীবন উৎসর্গ করেছেন। তারপর এক সময় আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সোনিয়া গান্ধী আরও বলেন, স্বাধীনতার পর আমরা যে ভারত পেয়েছি তা ভাবা যায় না। আমাদের নেতারা বিচক্ষণতার সাথে ভারত গড়ার ভিত্তি স্থাপন করেছিলেন, যার উপর ভিত্তি করে আমরা একটি শক্তিশালী ভারত গড়ে তুলেছি। এমন একটি ভারত যেখানে সমস্ত দেশবাসীর অধিকার এবং স্বার্থের যত্ন নেওয়া হয়েছিল। কিন্তু যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি তারা এর মূল্য বুঝতে পারবে না। আজ ভারতের সেই মজবুত ভিত্তিকে দুর্বল করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইতিহাস নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আমাদের গঙ্গা যমুনা সংস্কৃতিকে নির্মূল করার চেষ্টা চলছে। দেশের সাধারণ নাগরিক নিরাপত্তাহীন ও আতঙ্কিত। গণতন্ত্র ও সংবিধানকে পাশ কাটিয়ে স্বৈরাচার চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস চুপ করে থাকতে পারে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলি সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত 15 আগস্ট তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে এবারও তালেবানের শাসনকালে আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়েই মূলত সবার মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ কারণে আফগানিস্তানের পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সঙ্গ পাব।
The এতে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানের যে কোনো পরিস্থিতিতে অন্য সব দেশের চাইতে প্রতিবেশী দেশগুলোর উপরই সবচেয়ে বেশি প্রভাব পড়ে এবং এ অঞ্চলের দেশগুলোকেই তা মোকাবেলা করতে হয়। এ কারণে তালেবান ক্ষমতায় আসার পর সেদেশের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এ পর্যন্ত বেশ কবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটি বৈঠক হয় ইরানে এবং অপর বৈঠক হয় পাকিস্তানে। পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথম অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এতে চীন, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আফগানিস্তানের স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে তাদের নিজস্ব প্রস্তাব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এরপর আফগানিস্তানের প্রতিবেশীদেরকে নিয়ে ফের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে। ওই বৈঠকে কেবল চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অনলাইনে যুক্ত হয়েছিলেন। তেহরানের অনুষ্ঠিত ওই বৈঠকে 11টি ধারা সম্মিলিত প্রস্তাব গৃহীত হয় এবং এতে আফগান সংকট সমাধানের জন্য অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার উপর সব দেশ জোর দেয়।
তেহরান বৈঠকে প্রকাশিত বিবৃতিতে অবিলম্বে আফগানিস্তানে মানবিক সংকট রোধ এবং নতুন করে শরণার্থীর ঢল ঠেকানোর লক্ষ্যে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সামগ্রী পাঠানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া আফগানিস্তানে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা, জনগণের প্রাথমিক প্রয়োজন মেটানো ও তাদের দুঃখ দুর্দশা লাঘবে পদক্ষেপ নেওয়া, নারী ও শিশুসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। আফগানিস্তানের প্রতিবেশীদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত 8 সেপ্টেম্বর ইসলামাবাদে এবং দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত 28 অক্টোবর তেহরানে। যেহেতু তালেবানকে এখনও বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি, সে কারণে ওই দুই বৈঠকে তালেবানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।
আফগানিস্তানের প্রতিবেশীদের নিয়ে অনুষ্ঠিত ওই দুই বৈঠকে অংশগ্রহণকারীরা অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য তালেবানের প্রতি আহ্বান জানায়। এরই অংশ হিসেবে তারা আফগানিস্তানের ভবিষ্যৎ রাজনীতিতে সব দল ও জাতিগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায়। তবে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম দিকে সব দল ও জাতিগোষ্ঠীকে নিয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অথচ এটা আন্তর্জাতিক সমাজের অভিন্ন দাবি। আর্থ, রাজনৈতিক ও নিরাপত্তাগত কারণে প্রতিবেশী দেশগুলো আফগানিস্তানের প্রতিটি ঘটনাবলীর উপর সূক্ষ্ম নজর রাখছে এবং তারা চায় আফগানিস্তানের ক্ষমতায় তালেবানদের মতো কট্টরপন্থীদের একক কর্তৃত্ব যেন না থাকে এবং শাসনকার্যে যেন সবার অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা এবং দেশটির সার্বিক উন্নতিতে সহায়তা করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কিছুদিন আগে ভারত সরকারও এই অঞ্চলের 7টি দেশের জাতীয় নিরাপত্তা সচিব ও উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করেছিল। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরাও আফগানিস্তানে সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের উপর জোর দেন। তারা এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের মাটিকে কিছুতেই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া ঠিক হবে না। এছাড়া আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করার লক্ষ্যে গত 19 ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ বৈঠকে তারা আফগানিস্তানের অর্থনৈতিক সংকট মোকাবেলা করা এবং মানবিক সাহায্য দেওয়ার লক্ষ্যে একটি তহবিল গঠনের বিষয়ে একমত হন। বিশেষ করে চলমান শীত মৌসুমে লাখ লাখ মানুষ যাতে ক্ষুধা ও দুর্ভোগের শিকার না হয় সেজন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আফগানিস্তানের জাতিসংঘের খাদ্য কর্মসূচি দপ্তরের প্রধান ম্যারি অ্যালেন ম্যাক গাওয়ার্তি বলেছেন, বর্তমানে সেদেশে যে দ্রুত গতিতে মানবিক সংকট দেখা দিয়েছে, গত ২০ বছরে এমনটি দেখা যায়নি। বিশেষ করে খরা এবং সাম্প্রতিক সহিংস ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণে আফগানিস্তানে ব্যাপক দরিদ্রতার সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রকাশিত বিবৃতিতে প্রয়োজনীয় অর্থের যোগান, বিশেষ করে আমেরিকায় আটকে পড়া কোটি কোটি ডলার আফগানিস্তানকে ফিরিয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে মানবিক বিপর্যয় থেকে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিকে রক্ষা করা যায়। ওআইসি সম্মেলনে উপস্থিত আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মোত্তাকি তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ইসলামাবাদে ওআইসি সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হল যখন সাম্প্রতিক মাসগুলোতে তালেবান আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি আদায়ের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ওআইসি সম্মেলন তাদের জন্য সুযোগ এনে দিয়েছে। তালেবান কর্মকর্তারা বহুবার তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে, কিন্তু বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয়নি। এর আগে প্রথমবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের উগ্র আচরণের তিক্ত অভিজ্ঞতা রয়েছে সব দেশের। এছাড়া আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠন, সামাজিক ও ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান দেখানো, গণমাধ্যমের স্বাধীনতা, নারী সমাজের অধিকার প্রভৃতি ক্ষেত্রে তালেবান এখন পর্যন্ত আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করতে পারেনি। এ কারণে তালেবানের প্রতি আন্তর্জাতিক সমাজের সন্দেহ রয়েই গেছে এবং এ অবস্থায় কোনো দেশ তালেবানকে স্বীকৃতি দিতে রাজি নয়।
তো শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানের জনগণকে সহায়তার লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন বৈঠক সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, ২৮ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা। আইনমন্ত্রী যেভাবে মত জানিয়েছেন তাতে কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক প্রথম আলো। আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব, সমাবেশ শুরুর আগেই বিএনপির মঞ্চ ভাঙচুর, দৈনিক কালের কণ্ঠ। মেয়েদের ফাঁদে ফেলে ধর্ষণ করত আশিক, র্যাব, দৈনিক ইত্তেফাক। মুসলিম নিধনের আহ্বানের কড়া নিন্দা, ভারতীয় দূতকে পাকিস্তানে তলব, দৈনিক মানব জমিন। লঞ্চে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট, দৈনিক যুগান্তর। ১৫ আগস্টের হত্যাকাণ্ড, কারবালার ঘটনাকেও হার মানিয়েছে প্রধানমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, বিস্ফোরণে উড়বে না, আটকে দেবে কালাশনিকভের গুলিও, মোদির জন্য এলো ২৪ কোটির জোড়া কার্ড, দৈনিক আনন্দবাজার পত্রিকা। পরামর্শদাতা নিয়োগ নিয়েও প্রশ্ন রাজ্যপালের, তথ্যসহ রাজভবনে তলব মুখ্য সচিবকে, দৈনিক আজকাল। মমতার প্রধানমন্ত্রী হওয়া কেউ রুখতে পারবে না, দৃঢ় কণ্ঠে বললেন কপিল মুনি আশ্রমের মহন্ত, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নওগাঁয় ১৪৪ ধারা জারির পর সমাবেশ স্থগিত করেছে বিএনপি, দৈনিক মানব জমিনের এই খবরকে কিভাবে দেখছেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলায় বিএনপির উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়ে মূলত এই সমাবেশের আয়োজন করা হয়। পরবর্তীতে সেখানে আওয়ামী লীগও একটি সমাবেশের ঘোষণা দেয় এবং সমাবেশটি মূলত আজকে হওয়ার কথা ছিল। সেখানে দুই পক্ষের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে, যাতে সংঘর্ষ বা ধ্বংসযজ্ঞ চালাতে না পারে, সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 140 ধারা জারি করা হয়েছে এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে হয়তো বিএনপি সেখানে সমাবেশ স্থগিত করেছে। জেলা প্রশাসন যখন 144 ধারা জারি করেছে, তখন সেখানে সমাবেশ যদি করতে যায় বিএনপি, তাহলে তো সেখানে পুলিশের সাথে একটা সংঘর্ষের প্রশ্ন এসে যাবে। এ অবস্থায় বিএনপির এই সিদ্ধান্তকে বলা যায় যে আইনের প্রতি সম্মান দেখিয়ে তারা এই সমাবেশ স্থগিত করেছে। এছাড়া তাদের সামনে কোনো বিকল্প ছিল বলে আপাতত মনে হয় না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অন্য জায়গায়, সেটি হচ্ছে যে বিএনপি সমাবেশ ডেকেছে আগে, পরে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এখন জেলা প্রশাসন যদি এখানে অভিভাবক হয় এবং তারা যদি রেফারির দায়িত্ব পালন করে, তাহলে নিরপেক্ষতার প্রশ্নে তাদেরকে কিন্তু বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে হয়, আওয়ামী লীগকে তারা সমাবেশ করার অনুমতি দিতে পারে না। এবং এরই ধারাবাহিকতায় বলতে হবে যে বিএনপি যদি আগে সমাবেশের ডাক দিয়ে থাকে, তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকেই আওয়ামী লীগকে বলতে হবে যে বিএনপিকে সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, তারা সমাবেশে ডাক দিয়েছে আগে, আপনারা একই দিন এক সময়ে ওই জায়গায় সমাবেশ করতে পারেন না, আপনারা যদি করেন তাহলে এটা উস্কানির সৃষ্টি হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সংঘর্ষ বা উত্তেজনা সৃষ্টি হলে তার দায়ী দায়িত্ব আপনাদের, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সেখানে বিএনপি যেদিন সমাবেশ ডেকেছে সেই একই জায়গায় একই দিনে সমাবেশ করতে দিতে পারি না, অতএব আপনাদেরকে পরে অন্য কোনো দিন সুবিধাজনক সময়ে সমাবেশ করতে হবে। এটি হতো নিরপেক্ষ কাজ। কিন্তু এখানে মূলত আইনের সদ্ব্যবহারে বিএনপিকে সমাবেশ করতে দেয়, এটা রাজনৈতিক মহলে সবাই বুঝবে। কিন্তু এই পদক্ষেপের মধ্য দিয়ে যে বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করলো জেলা প্রশাসন এবং সেটি যে সরকারের উপরে দায় গেল, অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে গণতান্ত্রিক অধিকার বা রাজনৈতিক দলগুলোর এবং সাধারণ জনগণের অধিকার লঙ্ঘনের যে অভিযোগ আছে, সেই অভিযোগকে তো আরো শক্তিশালী করে দিল নওগাঁ জেলা প্রশাসন, সেই বুঝটা কি তাদের আছে?
জনাব সিরাজুল ইসলাম, আমিনাতে শুক্রবারের ছুটি বাতিল, লিভ টুগেদার বৈধ, আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর এসেছে। প্রশ্ন হচ্ছে কেন আমিরাত এই পথে গেল?
জি, সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের ছুটি বাতিল করা হয়েছে এবং সেখানে লিভ টুগেদার অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধতা দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো নারী পুরুষ আনুষ্ঠানিক বিয়ে বন্ধনে আবদ্ধ না হয়ে তারা একসাথে জীবনযাপন করতে পারবে, এমনকি সন্তান উৎপাদন করতে পারবে। এই যে চরমভাবে ইসলাম বিরোধী, মুসলিম সেন্টিমেন্ট বিরোধী একটি আইন করা হলো বা একটি পদক্ষেপকে বৈধতা দেওয়া হলো, এটি মূলত আমি মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে চরম বোকামিপূর্ণ, নির্বুদ্ধিতাপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইসলাম ও মুসলমানদের পবিত্র অনুভূতির প্রতি মারাত্মক আঘাত। শুক্রবারের ছুটি বাতিল করার মধ্য দিয়ে মূলত জুমা নামাজকে বা শুক্রবারকে যে পবিত্র একটি দিন মনে করে মুসলমানরা আলাদা কিছু ইবাদত বন্দেগী করে, সেই ব্যবস্থা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আর রাখা হলো না। আর লিভ টুগেদারের যে অনুমতি দিল তার মাধ্যমে একেবারে ইসলামের মর্ম মূলে আঘাত আনা হলো, অর্থাৎ ইসলামে বা পবিত্র কোরআনে আল্লাহ পাক যে এই ধরনের সম্পর্ক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, সেই নিষেধাজ্ঞাকে একেবারে চরমভাবে উপেক্ষা করে, অর্থাৎ এর সাথে এক রকমের বিদ্রোহ করে এই আইন করা হলো, এই বৈধতা দেওয়া হলো, এই অনুমতি দেওয়া হলো। এটি আমি মনে করি সংযুক্ত আরব আমিরাতের সরকারের জন্য কোনো না কোনো সময় হিতে বিপরীত হবে। কেন তারা করতে গেল প্রশ্ন এটা আসছে। তারা মূলত পাশ্চাত্যের সমাজের সাথে তাল মিলাতে গিয়ে এই কাজ করেছে, কিন্তু তাদের তো এইটুকু খেয়াল করা দরকার ছিল পাশ্চাত্য সমাজে রোববারের ছুটি আছে এবং রোববারে মূলত খ্রিস্টানরা গির্জায় যায়, প্রার্থনা করে, তাদের এই ছুটিটা প্রয়োজন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের শাসক শ্রেণী মুসলমান হওয়ার পরে মুসলমানদের শুক্রবারের ছুটি বাতিল করলো কিভাবে? নিজের অস্তিত্ব সম্পর্কে যখন কোনো মুসলমান বেখেয়াল হয়, বেখবর হয়, তখন কেবলমাত্র এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সংযুক্ত আরব আমিরাত যে পদক্ষেপ নিয়েছে এটি মুসলমানদের জন্য মোটেই শুভকর নয়, বরং বিব্রতকর, এবং আমি মনে করি এর জন্য তাদের জন্য নিশ্চয়ই কোনো খারাপ পরিণতি অপেক্ষা করবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, গার্ড কিনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ গার্ড রক্ষী নয়, বরং একে রক্ষাকারী বর্ম বলা যেতে পারে। তবে এমন বর্ম যা গায়ে চাপানো যায় না, বদলে চেপে বসা যেতে পারে। চার চাকার লিমোজিন, এটি মোদীর নতুন বাহন, নতুন বর্ম, নাম গার্ড। বানিয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা মার্সিডিজ। গার্ডের পুরো নাম মার্সিডিজ মে ব্যাচ S650 গার্ড। এটি মার্সিডিজের এস সিরিজের সাম্প্রতিকতম মডেল। S605 গার্ডের বড় গুণ হল গুলি মোকাবেলা করার ক্ষমতা। গার্ড বর্মভেদী বুলেটকেও থামাতে পারে, এমনকি একে 47-এর গুলির আঘাতও প্রতিহত করতে পারে মোদীর নতুন বাহন। আর কি ক্ষমতা! মোদীর এই নতুন বর্ম বাহন বিস্ফোরণেও টিকে যাবে বেমালুম। 2 মিটার দূরত্ব থেকে যদি কেউ 15 কেজির বিস্ফোরকও ফাটায়, তাহলেও বনেটে একটু টোল পড়বে না গার্ডের। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, লড়াই সংগ্রামেই তাঁর রাজনৈতিক জীবনের মূল মন্ত্র। সেই পথে হেঁটেই বিরোধী দলনেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার লক্ষ্য দিল্লির দখল নেওয়া। তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বিভিন্ন শিবিরের রাজনৈতিক নেতারা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অনমনীয়, অপ্রতিরোধ্য বাংলার মুখ্যমন্ত্রী আপাতত 3 দিনের গঙ্গাসাগর সফরে। মঙ্গলবার সেখানে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছেন, আর তারপরেই তাঁকে পাশে নিয়ে কার্যত ভবিষ্যৎবাণী করলেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। বললেন, প্রধানমন্ত্রী হওয়া থেকে মমতাকে কেউ রুখতে পারবে না, তাকে প্রধানমন্ত্রী দেখতে চাই আমরা। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদে উত্তরণের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারের আয়োজন ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি গল্প। গল্পটি এরকম, এক ভদ্রলোকের বাগান করার শখ ছিল। খুব ভালোবাসত বাগানে বিচিত্র ফুল দেখতে, তাই খুব পরিপাটি করে সুন্দর করে বাগান করল। বাগানে লাগালো বিভিন্ন ধরনের সুন্দর ও সুগন্ধি ফুলের গাছ। ভদ্রলোক প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ভাগে বাগানে হাঁটত এবং সকালের তরতাজা বাতাস উপভোগ করত। ভোরবেলা সবুজ ঘাস আর গাছপালা এবং ফুলের দিকে তাকাত, ফুলের সুগন্ধ নিয়ে হাসি খুশি ও প্রফুল্ল থাকত।
সে মনে করত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফুল এবং গাছপালাময় পরিবেশে কয়েক মিনিট হাঁটলে মানুষ কখনো বৃদ্ধ হবে না, সর্বদা সুখী এবং প্রাণবন্ত থাকবে। এই বাগান প্রেমিক বা মালি বাগানে বহু ধরনের ফুল গাছ লাগিয়েছিল। সেগুলোর মধ্য থেকে গোলাপ ফুলের প্রতি তার মুগ্ধতা বেশি ছিল, কারণ অন্যান্য ফুলের চেয়ে গোলাপ দেখতেও সুন্দর, সুগন্ধিও মিষ্টি। সে প্রতিদিন গোলাপের দিকে তাকাতেন এবং একে একে সেগুলোর গন্ধ নিতেন। মনে মনে বলতেন, বুলবুলির গোলাপের প্রেমে পড়ার অধিকার আছে, লাল ফুল অন্তরাত্মার আনন্দ এবং প্রশান্তির কারণ। একদিন সকালে সূর্যোদয়ের আগে ওই মালি বাগানে পায়চারি করতে গিয়ে দেখতে পেল বুলবুল গোলাপের পাপড়িগুলো একটি একটি করে ছিঁড়ছে আর পাপড়িতে মাথা ডুবিয়ে গান গিয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে ফুলের পাশে থেকে ভীষণ খুশি। সে কি করলো সেই ঘটনা শুনব বিরতির পর। আপনারা সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
গান গাইতে গাইতে বুলবুলি পাপড়িগুলি এক এক করে ছিঁড়তে ছিঁড়তে পুরো ফুলটাকেই নষ্ট করে ফেলল। রসিক মালির তো খারাপ লাগারই কথা। বুড়ো মালি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বুলবুলির গান শুনল। বুলবুলিকে ফুলের পাশে আনন্দিত দেখে খুশি হলো, কিন্তু তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের পাপড়ি দেখে মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর পাখিটি বুঝতে পারল যে মালি তাকে দেখছে, উড়ে গেল। পরদিন মালি আবার একই জিনিস দেখল। সে দেখল কোকিল গান গাইছে, বুড়োকে দেখে সে উড়ে গেল। কিছুক্ষণ পর বুলবুলি বুঝতে পারল যে মালি তাকে দেখছে, তাই সে উড়ে চলে গেল। পরের দিনও মালি একই দৃশ্য দেখতে পেল এবং পাখি মালিকে দেখে উড়ে চলে গেল। মালি তার অত্যন্ত প্রিয় ফুলগুলোর পাপড়ি ছেড়ে দেখে কষ্টই পেল।
মনে মনে বলল, লাল গোলাপের প্রেমে পড়ার অধিকার বুলবুলির আছে, কিন্তু ফুল হলো দেখা এবং শুকে গন্ধ নেয়ার বিষয়, ছিঁড়ে তছনছ করার জিনিস নয়। এটা তো ইনসাফ হতে পারে না। এই ফুল গাছগুলো কত কষ্ট করে পালন করেছি, বুলবুলি কেন সেই ফুল নষ্ট করবে? তৃতীয় দিনও বাগান প্রেমিক লোকটি একই দৃশ্য দেখতে পেল। ভীষণ রাগ হলো তার। বলল, বুলবুলি স্বাধীনতার অপব্যবহার করছ না? তোমার সাজা হলো খাঁচা, বুঝলে? ঠিকই সে লাল গোলাপ গাছে জাল পেতে বুলবুলিকে ধরে খাঁচায় পুরে রাখলো। বলল, তুই তোর স্বাধীনতার মূল্য বুঝিসনি, এখন এই খাঁচায় বন্দি থাক, তাহলেই বুঝতে পারবি ফুলের পাপড়ি ছেঁড়ার পরিণতি কি রকম। বুলবুলি প্রতিবাদে জানিয়ে বলল, কি বলল তা শুনবো মিউজিক বিরতির পর।
বুলবুলি বলল, প্রিয় বন্ধু আমার, তুমি এবং আমি দুজনেই লাল গোলাপের প্রেমিক। তুমি ওই গোলাপ চাষ করে আমাকে খুশি করছ, আবার আমার গান শুনে তুমি খুশি হচ্ছ। আমিও চাই তোমার মতো স্বাধীন থাকতে এবং বাগানে ঘুরে বেড়াতে, কিন্তু আমাকে খাঁচায় বন্দি করার কারণ কি? আমার গান যদি শুনতে চাও তাহলে তোমার বাগানই তো আমার বাসা। আমি দিন রাত ওই বাগানেই কিচির মিচির করে বেড়াবো, আমাকে বন্দি করার অন্য কোনো কারণ থাকলে বলো। মালি এই কথার জবাবে বলল, গান শোনাও, কিচির মিচির করো, তাতে আপত্তি নেই, কিন্তু আমার প্রিয় ফুলগুলো নষ্ট করে আমাকে বিষিয়ে তুলেছ। যতক্ষণ তুমি স্বাধীন থাকো, মনের সুখে গান গাও, তখন তোমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না।
মালি আরো বলল, তুমি তখন আমার প্রিয় ফুলগুলোকে নষ্ট করে ফেলো, এটা হলো তোমার সেই অপকর্মের শাস্তি। তোমার শাস্তি থেকে অন্যরাও শিক্ষা নেবে। বুলবুলি বলল, হে অন্যায়কারী, বেইনসাফ, তুমি আমাকে বন্দি করে আমার অন্তর চুরমার করে দিয়েছো, আমার আত্মাকেও কষ্ট দিচ্ছ, আবার শাস্তির কথা বলছো। তোমার কি মনে হয় না তোমার অন্যায় আমার চেয়ে বেশি? আমি তো একটা ফুল ছিঁড়েছি, কিন্তু তুমি তো একটা হৃদয় ভেঙেছো। বুলবুলির কথাগুলো মালিকে ভাবিয়ে তুলল। তার কাছে কথাগুলো খুবই ভালো লেগেছে। সে খুশি হয়ে বুলবুলিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে বুলবুলি উড়াল দিয়ে গিয়ে বসল লাল গোলাপের একটি শাখায়। তারপরের ঘটনা শুনবো বিরতির পর। আপনারা সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ব্রিটিশ বৃদ্ধ মালিকে সে বলল, তুমি যেহেতু আমার উপকার করেছ আমিও তোমার উপকার করব। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ঠিক সেখানটাই মাটির নিচে গুপ্তধন রাখা আছে, এক কলসি স্বর্ণ মুদ্রা আছে ওখানে, সেগুলো নিয়ে খুশি হও। মালি মাটি খুঁড়ে সত্যি সত্যি গুপ্তধন পেল। আশ্চর্য হয়ে সে পাখিকে বলল, তুই মাটির নিচে লুকানো গুপ্তধন দেখতে পেলি, অথচ আমি যে তাকে আটকানোর জন্য ফাঁদ পেতে রাখলাম দেখলি না। বুলবুলি বলল, দুটি কারণ রয়েছে, এক, জ্ঞান থাকা সত্ত্বেও বহু কারণে বিপদে পড়তে হয় যাকে তাকদীর বলা হয়, দুই, স্বর্ণের কোনো মূল্য আমার কাছে নেই, আমি লাল গোলাপের প্রেমিক। ওই লাল গোলাপ দেখে এত বেশি মুগ্ধ হয়ে পড়েছিলাম যে আশেপাশের কোনো কিছুর প্রতি খেয়ালই করিনি, তাই তোমার পাতানো ফাঁদ নজরে পড়েনি।
বুলবুলি আরো বলল, কোনো ব্যাপারে আসলে সীমা লঙ্ঘন করা ঠিক নয়, সীমা লঙ্ঘন করলেই বিপদ আপদ দুঃখ কষ্টে পড়তে হয়, প্রেমের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। ভালোবাসায় বাড়াবাড়ি হয়ে যাবার ফলেই অন্ধ হয়ে পড়েছিলাম, ফাঁদ দেখতে পাইনি। এই বলেই বুলবুলি উড়াল দিয়ে গোলাপের কাছে একটি শাখায় গিয়ে বসে পড়ল। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বলেছেন প্রধান আলোচক। ইউক্রেন ইস্যু নিয়ে বড় সংঘাতে রুশিয়ারই রুশ সীমান্তের দিকে ন্যাটো সেনাদের উপস্থিতি না বাড়ানোর আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে, মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর কর্পোরেশনের 39তম মেয়র হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 00982122053। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Thank you.